أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه حجة الله وجميع الصالحين من عباد الله أما بعد ইসলামের কিছু গুরুত্বপূর্ণ বিষয়, তার মধ্যে একটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং সেই পরিষ্কারতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার এই ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে পবিত্রতারও গুরুত্ব দিয়েছেন, যা অর্জন না করলে, যা হাসিল না হলে অনেক ইবাদত সঠিক বলে গণ্য হবে না। আর সেই পবিত্রতার মধ্যে কিছু রয়েছে আত্মিক পবিত্রতা, কিছু বাহ্যিক পবিত্রতা, আমরা এ নিয়ে আলোচনা করেছিলাম। বাহ্যিক পবিত্রতার মধ্যে কিছু জিনিস ছিল যা পবিত্র করতে হয় অপবিত্র হয়ে যাওয়ার কারণে, কিন্তু কথা হচ্ছে যে এই অপবিত্র জিনিসগুলো, যা আমরা বলেছিলাম যে পৃথিবীর সমস্ত জিনিস পাক এবং পবিত্র 11টা জিনিস বাদে, কিন্তু কথা হচ্ছে এই 11টা জিনিসকে আমরা পবিত্র করব কিভাবে, যাতে আমরা ইবাদত করতে পারি, নামাজ পড়তে পারি। সেই পবিত্রকরণকে, যেসব জিনিস অপবিত্র জিনিসকে বা অপবিত্রতাকে পাক পবিত্র করে, তাকে বলা হয় মোতাহেরাত, অর্থাৎ তারা তাহের করে এবং জিনিসকে তাতহির করে, পরিষ্কার থেকে, পরিচ্ছন্ন থেকে পবিত্র করে তোলে। তো সেই মোতাহেরাত, যেসব জিনিস অন্য জিনিস, নাপাক জিনিসকে পাক করে, সেটা মোটামুটি বলতে গেলে 10টা। সর্বপ্রথম পানি, আমি এই পর্যায়ে শুধুমাত্র নামগুলো উল্লেখ করে যাব এবং একের পর এক তার বিস্তারিত আলোচনা এবং তার বিধান বর্ণনা করব। তো যে জিনিসগুলো অপবিত্র জিনিসকে পবিত্র করে, তার মধ্যে প্রথম হচ্ছে গিয়ে পানি, এবং দ্বিতীয় হচ্ছে গিয়ে ভূমি বা মাটি, জমি, যেটা অপবিত্র জিনিসকে পবিত্র করে। তৃতীয়ত হচ্ছে গিয়ে সূর্য বা সূর্যরশ্মি। চতুর্থত হচ্ছে গিয়ে ইস্তেহালা, যেটাকে আমরা বাংলায় বলতে পারি রূপান্তর, অর্থাৎ এক অবস্থা থেকে অন্য অবস্থায় চলে গেলে, এক রূপ থেকে তার রূপ পরিবর্তন করে অন্য রূপে চলে গেলে সেটা পাক পবিত্র হয়ে যাবে, কিন্তু পূর্ববর্তী অবস্থায় দেখা গেল যে সেটা নাপাক ছিল। চতুর্থত হচ্ছে ইস্তেহালা। পঞ্চম হচ্ছে গিয়ে ইন্তেকাল, অর্থাৎ বদলে যাওয়া, একটা জিনিস থেকে অন্য জিনিস হয়ে যাওয়া বা স্থানান্তর হওয়া। ষষ্ঠ হচ্ছে গিয়ে ইসলাম, যে ইসলাম নিয়ে আসলে পাক পবিত্র হয়ে যায়। সপ্তম হচ্ছে গিয়ে তাবাইয়াত, তাবাইয়াত মানে অনুকরণ বা অনুসরণ। পরবর্তীতে আমরা আলোচনা করব কাকে অনুসরণ করলে তাবাইয়াত হবে, কি কে কার করবে, এসব নিয়ে আলোচনা করব। তাবাইয়াত। অষ্টম হচ্ছে গিয়ে যে নাপাক জিনিস, অপবিত্র জিনিস লেগে থাকে, সেই অপবিত্র জিনিস স্থান থেকে চলে যাওয়া, সরে যাওয়া, দূরে হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া হচ্ছে কি একটা কারণ, যার কারণে পবিত্র হয়ে যায়। নবম হচ্ছে গিয়ে ইস্তেবরা, অর্থাৎ জীবজন্তুর ক্ষেত্রে পবিত্রতা অর্জন। আমরা নেজাসাতে বলেছিলাম যে উট অপবিত্র জিনিস খায় তার গায়ের ঘাম অপবিত্র। প্রশ্ন হতে পারে যে এটা তো উটের কথা ছিল, উটের ঘামের কথা ছিল, সে উটের কি অবস্থা হবে, তার গোশত মাংসর কি অবস্থা হবে, বা বাসায় বাড়িতে পালিত পশু হাঁস মুরগি অনেক সময় নোংরা জিনিসের সাথে অপবিত্র জিনিস খায়, সেটা জবেহ করা খাওয়ার ক্ষেত্রে সেটা পবিত্র কিভাবে হবে, এটা সেই ক্ষেত্রেই প্রযোজ্য যে ইস্তেবরা। এবং দশম হচ্ছে গিয়ে একজন মুসলমান আরেকজন মুসলমানের চোখের সামনে আড়াল হয়ে গেলে বা অদৃশ্য হয়ে গেলে, এই কারণ হয়ে পবিত্র হওয়ার। তো কখন কি পবিত্র হবে আমরা একের পর এক বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথমে আমরা এই মোতাহেরাতের মধ্যে পানি নিয়ে আলোচনা করব। পানি অনেক অপবিত্র জিনিসকে পাক করে দেয়, কিন্তু সব পানি পাক করবে? কারণ পানির মধ্যে প্রকারভেদ রয়েছে, পানি কখনো স্বচ্ছ কখনো স্বচ্ছ নয়। তাহলে আমাদেরকে সর্বপ্রথমে জানতে হবে যে পানি কত প্রকার ও কি কি। পানি সর্বপ্রথম আমরা পানিকে দুভাগে ভাগ করব, যে পানি হয় স্বচ্ছ পানি অথবা অস্বচ্ছ বা মোজাফ পানি। আমরা অজুর ক্ষেত্রে বর্ণনা করেছিলাম যে মোজাফ পানি কি, স্বচ্ছ পানি কি। এখানে অন্য আঙ্গিকে আমরা বর্ণনা করব মোজাফ পানি এবং স্বচ্ছ পানি। মোজাফ পানি অজুর ক্ষেত্রে বলেছিলাম গৃহীত পানি বা মিশ্রিত পানি, কোনো কিছু রস জাতীয়। যাই হোক, বিস্তারিত আলোচনা করার সময় আমরা আলোচনা করব। তারপর স্বচ্ছ পানি, যেটাকে ইসলামিক পরিভাষায় পড়া হয় বা আবে মুতলাক বা আবে মোজাফ, অর্থাৎ অস্বচ্ছ পানি, মোজাফ পানি এবং মুতলাকের মধ্যে কয় প্রকার হতে পারে। স্বচ্ছ পানি কয়েক রকমের হতে পারে, হয় সে পানি সে কূপের পানি হতে পারে, অথবা বহমান পানি, ঝর্ণা থেকে পাহাড় থেকে পানি সজোরে বেগে বহে যাচ্ছে, বা নদীর পানি, যে পানি বাহিত পানি, বহমান পানি, অথবা বৃষ্টির পানি এবং জমাট পানি, কোথাও পানি পড়ে রয়েছে, কোনো পাত্রে রয়েছে, কোনো ড্রামে রয়েছে, অর্থাৎ জমাট পানি যে কোনো স্থানে থাকুক, জগ গ্লাস বা রাস্তায় জমাট পানি, গর্তে জমাট পানি, জমাট পানি। এখন এই জমাট পানির মধ্যে দুরকম হতে পারে, এক হয় বেশি পানি অথবা কম পানি। বেশি আর কম পানি এই জন্য বলছি, ইসলামিক পরিভাষায় দুটো শব্দ রয়েছে, যে বেশি পানিকে বলা হয় কোর পানি, তার পরিমাণ কত হবে, ওজন কত হওয়া উচিত আলোচনা করব। আর যদি কোর পানি না হয় তাহলে কালিল পানি বা কম পানি। তাহলে স্বচ্ছ পানিকে আমরা চার ভাগে বিভক্ত করতে পারি, কূপের পানি, বহমান পানি, বৃষ্টির পানি এবং জমাট পানি। জমাট পানি হয়তো কূর হবে অথবা কালিল হবে, হয় বেশি পানি হবে অথবা কম পানি হবে। এখন মোজাফ পানি কাকে বলে? আমি ইশারা করেছি যে মোজাফ পানি বলতে এমন পানি যা কোনো কিছু থেকে সংগৃহীত করা হয়, রস জাতীয়, যেমন গেন্ডারির রস, আনারসের রস, তরমুজের, অথবা আপেল জাতীয় কোনো কিছু থেকে রস বের করে নিয়ে আসা, সেটাকে বলা হয় মোজাফ পানি। অথবা স্বচ্ছ পানির সাথে কোনো কিছু মিশ্রিত করা, মিলিয়ে দেয়া, উদাহরণস্বরূপ শরবত, তবে এভাবে মিশ্রণ করা যাতে লোকে বলে এটা আর পানি নয়। যখনই সেটা পানির সাধারণ চোখে পানি দেখা দেবে, পানি বলা হবে, তখন সেটা স্বচ্ছ পানি, কিন্তু যখনই সেটা লোকচক্ষুতে পানি বলা যাবে না, তখন সেটা মিশ্রিত পানি, হতে পারে শরবত, হতে পারে চা, হতে পারে অন্য কিছু। তাহলে মোজাফ পানি দুরকম হতে পারে, হয় গৃহীত পানি কোনো কিছু থেকে অথবা মিশ্রিত পানি। এবং স্বচ্ছ পানি যেটা মোজাফ হবে না, মিশ্রিত হবে না, কোথাও থেকে গৃহীত হবে না, সেটা হবে স্বচ্ছ পানি বা মুতলাক পানি। এখন মোজাফ পানি অনেক ক্ষেত্রে হয়তো সে নিজে পাক হতে পারে, পবিত্র হতে পারে, কিন্তু কখনোই সে অপবিত্রকে পাক করার ক্ষমতা রাখে না। মোজাফ পানি যতই হোক না কেন, সারা পৃথিবীর পানি জমাট হয়ে যাক, মোজাফ পানি কখনোই এক ফোঁটা নাজেসকে, নাপাক জিনিসকে পবিত্র করার ক্ষমতা রাখে না। অবশ্য হয়তো রাস্তাঘাটে কাদা লেগে গেলে আমরা হয়তো অনেক সময় রাস্তার পানি দিয়েই ধৌত করি, ধুই, কিন্তু পরিষ্কার তো হয়ে যাবে কিন্তু পবিত্র করবে না। হয়তো ময়লা ছিল পরিষ্কার করে ফেললাম, কিন্তু যখন নাপাক জিনিস থাকবে, অপবিত্র জিনিস থাকবে, তখন সেটা পবিত্র হয়ে ওঠে না। কারণ সোজা কথায় মুজাফ পানির সেই ক্ষমতা নেই যে সে অপবিত্র জিনিসকে পাক করবে। এবং যদি মুজাফ পানি যে কোনো অবস্থাতে কোনো নেজাসাতের সাথে কোনো অপবিত্র জিনিসের সাথে সংস্পর্শ হয়, যেভাবেই হোক না কেন, পানি নাপাক জিনিসে লাগুক অথবা নাপাক বা অপবিত্র জিনিস পানিতে পড়ুক, অল্প হোক বা বেশি হোক, কোনো পার্থক্য নেই, মুজাফ পানি নাজেস হয়ে যাবে এবং কোনো অবস্থাতেই সেটা পাক হবে না। তবে তার কালার বা রং, গন্ধ এবং মজা পাল্টাক বা না পাল্টাক, কারণ আমরা পরবর্তীতে বলবো যে মুতলাক পানি কীভাবে অপবিত্র হয়, সেখানে পানির রং অথবা পানির গন্ধ অথবা পানির টেস্ট মজা পাল্টালে মুতলাক পানি নষ্ট হয়। এখানে মুজাফ পানিতে এই তিনটে জিনিস পাল্টাক, তিনটে জিনিসের কোনো একটি বা না বদলাক, তারপরও মুজাফ পানি অপবিত্র অপবিত্রই থাকবে। এবং মুজাফ পানি পবিত্র হওয়া সত্ত্বেও অজু এবং গোসল করা যাবে না, যেভাবে বললাম যে সে পবিত্র করার ক্ষমতা রাখে না, বাহ্যিক কথাটা বললাম, স্বাভাবিকভাবেই আত্মিক জিনিসেও সে পবিত্রতা করার ক্ষমতা রাখে না। কারণ পবিত্রতা দুপ্রকার, আত্মিক পবিত্রতা এবং বাহ্যিক পবিত্রতা। যেভাবে মুজাফ পানি বাহ্যিক করার ক্ষমতা রাখে না, সেভাবে সে আত্মিক পবিত্রতা করার ক্ষমতাও রাখে না। তাই অজু এবং গোসলও এই পানি দিয়ে যদি মুজাফ পানি দিয়ে করা হয় সেটা বাতিল বনে গণ্য হবে। এ পর্যায়ে মুতলাক পানি, আমরা মুজাফ পানি নিয়ে বললাম, মুতলাক পানি কয় প্রকার হতে পারে, হয় সেটা আকাশ থেকে পড়ে, তাকে আমরা বলি বৃষ্টি বা বর্ষা, অথবা মাটি থেকে বের হয়ে আসে। তো মাটি থেকে যদি বের হয়ে আসে, হোক সে মাটি পাহাড় হোক, হোক সে মাটি সমতল ভূমি হোক, কোনো পার্থক্য নয়, যদি মাটি থেকে পানি বের হয়, হয় সেটা বহমান হবে অথবা সেটা বহমান হবে না। যদি বহমান হয় তাহলে সেটাকে বলা হয় বহমান পানি বা আবে জারি যাকে বলা হয়, অথবা সেটা বহমান হবে না, এক জায়গায় স্থির থাকবে, তখন সেটাকে আমরা বলবো কূপের পানি। যদি বেশি থাকে কূপের মতো, যদি অল্প জায়গায় বের হয়ে রয়ে গেল সেটা সে রাকেত পানির যদি থাকে, যদি সংযোগ থাকে তাহলে সেটাকে কূপের পানি বলা হবে। আর যদি আসমান থেকে বৃষ্টি আকারে বের না হয়ে আসে, মাটি থেকে কূপের পানি আকারে বের না হয়ে আসে, বের হয়ে এসে বন্ধ হয়ে যায় বের হওয়া, তখন তাকে বলবো আমরা রাকেত পানি বললাম। এই রাকেত পানি সেই আগের মতোই হয় কুর হবে অথবা কলিল, হয় বেশি পানি হবে অথবা কম পানি হবে। তবে আমি বারবার বলছি যে জমাট পানি বা রাকেত পানি বেশি হবে অথবা কম হবে, বেশি বলতে কত বেশি, কম বলতে কত কম, এটা আমার তো জানতে হবে। যতক্ষণ পর্যন্ত এই বেশি আর কমের পরিমাণ না জানবো আমরা ইসলামের বিধান বুঝতে পারবো না, বুঝতে অসুবিধা হবে। তাই ইসলামী বিধানে যে পরিমাণ দুটা জিনিস কুর পানির শনাক্তর জন্য বর্ণনা করা হয়েছে, এক তার পরিমাণ, দ্বিতীয়ত তার ওজন। পরিমাণ হিসেবে স্বাভাবিক একটা হস্তের, একটা হাতের 3.5 বিদ্যা, 3.5 বিদ্যা উপরে অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং দ্বীপ, সব দিক থেকে 3.5 বিদ্যা, 3.5 বিদ্যা, 3.5 বিদ্যা হতে হবে, যা সর্বমোট প্রায় 42-43 মতো হয় বিদ্যার মতো, 42.875 আমি হিসাব করেছি। তো সেই হিসেবে অর্থাৎ প্রায় 42-43 বিদ্যা চারিদিক থেকে ঘনত্ব তার হয় পরিমাণের দিক থেকে। ওজনের দিক থেকে সেটা হবে 377 কেজি, 419 গ্রাম, অর্থাৎ প্রায় 377 গ্রামের মতো পরিমাণ ওজন তো ওজনের দিক থেকে যদি এই ওজনের পানি হয় অথবা এমন পাত্রে পানি রাখা যা দৈর্ঘ্য প্রস্থ গর্তে সেটা 3.5 বিদ্যা হয় তাহলে সেই পানিকে কূর পানি বলা হবে। সেটা এই পরিমাণ পানি যত বেশি হোক না কেন সেটা কূর পানি, এবং এ পানির যত কম হবে অল্প একটু কম হলেও সেটা কালিল পানি বলে বিবেচ্য হবে। পরবর্তীতে আমরা তবে একটা কথা এখানে বলে নেওয়া ভালো যে কালিল পানি কাকে বলে, বললাম যেটা আকাশ এবং মাটি থেকে আকাশ থেকে পড়ে না মাটি থেকে বের হয় না সেটা কালিল পানি এবং কূর ও নয়, কূরের পরিমাণ নয়। তবে একটা কথা হচ্ছে গিয়ে যে শুধুমাত্র মোতলাক পানি বা স্বচ্ছ পানি, শুধুমাত্র স্বচ্ছ পানি নিজাসাত বা অপবিত্র জিনিসকে পাক করার ক্ষমতা রাখে, মুজাহ পানি কখনোই অপবিত্র জিনিসকে পাক করার ক্ষমতা রাখে না। এটা আমাদের শেষ কথা যে মোতলাক পানি শুধু অপবিত্রতাকে দূর করার ক্ষমতা রাখে, পাক করার পবিত্র করার ক্ষমতা রাখে, মুজাহ পানি যত বেশি হোক না কেন যে কোনো শর্তেই হোক না কেন সে অপবিত্র জিনিসকে নাজিস জিনিসকে পাক করার ক্ষমতা রাখে না। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।